আপনাদের বহু শ্রোতার অনুরোধে মিডনাইট হরর স্টেশনে আজ দ্বিতীয়বার ফিরে আসছেন এইচপি লাভক্রাফ্ট। লাভক্রাফ্টের গল্প অনুবাদ করতে আমার সবথেকে বেশি ভালো লাগে, তার একটা অন্যরকম কারণ আছে। গোটা ভারতবর্ষের কোনো পাবলিশারের কাছে, কোনো দোকানে, লাইব্রেরিতে, কলেজ স্ট্রিটের পুরনো বই পাড়ায় কোথাও আপনি লাভক্রাফ্টের কোনো লেখা পাবেন না। আমি নিজে অনেক ধুরন্ধর বইওয়ালাকে জিজ্ঞেস করে উত্তর পেয়েছি,
লাভক্রাফ্ট তো বুঝলাম, কিন্তু রাইটারের নাম?
অথচ এইচপি লাভক্রাফ্ট ইংরেজি সাহিত্যে ভয়ের গল্পের অন্যতম স্রষ্টা ও আমার মতে শ্রেষ্ঠ রূপকার। দেশ বিদেশের বহু লেখক তার গল্পের প্লট ব্যবহার করে নাম শুনেছেন। তার লেখা পড়তে গিয়ে দেখেছি বহু বাঙালি লেখকের গল্পের সাথে তার গল্পের প্লট প্রায় এক। মিডনাইট হরর স্টেশনে সে গল্পগুলো আমি পড়তে চাই না। সে যাই হোক, আমাদের দেশে লাভক্রাফ্টের বই কেন বিক্রি হয় না তা আমার জানা নেই, তবে সময় ও সুযোগ পেলেই লাভক্রাফ্টের গল্প আমি পড়তে চাই, যাতে যদি অন্তত বাঙালিদের মধ্যে তার লেখা গল্পের খানিকটা জনপ্রিয়তা আসে তাহলে আমার তরফ থেকে আমার প্রিয় সাহিত্যিককে খানিকটা শ্রদ্ধার্ঘ্য জানানো হবে। মিডনাইট হরর স্টেশনে আজ এইচপি লাভক্রাফ্টের গল্প অবলম্বনে বিয়ন্ড দ্য ওয়াল অফ স্লিপ।
Downloaded from bengali-mp3.com. Keep visit to us for various Bengali audio stories. Thank you.
একটা পরিষ্কার ঝলমলে রাত, দোতলার বারান্দায় বসে দূর আকাশে তাকিয়ে দেখলাম অন্তহীন অন্ধকার আকাশ জুড়ে অগণিত নক্ষত্রের আলো ঝলমল করছে। বোধহয় একটুও মেঘ নেই আকাশে, সব কটা উজ্জ্বল তারা সোনালি ধুলোর মতো ছড়িয়ে আছে আকাশের আঁচল জুড়ে। আমার হাই ব্যাক চেয়ারে হেলান দিয়ে শুয়ে শুয়ে অনেকদিন আগের একটা কথা মনে পড়ে গেল। সত্যি কথা বলতে কি, সে কথাগুলো মনে করার জন্যেই রোজ রাতে এখানে এসে বসি আমি। প্রায় বছর দশেক হলো আমি হাসপাতাল থেকে রিটায়ার করেছি, লোকজনের সাথেও তেমন যোগাযোগ নেই। তবু এতদিন আগের সেই কয়েকটা দিন যেন আমার স্মৃতি থেকে আর কিছুতেই মুছবে না। অন্তত যতদিন এই কালো আকাশের বুকে এমন ছলমলে তারার রাত নেমে আসবে ততদিন না। চোখের সামনে অন্ধকার মুছে গিয়ে একটা মুখ ফুটে উঠল, জো স্লেটার। টিকালো নাক, সরু থুতনি, ফ্যাকাশে বর্ণহীন খোলাটে দুটো চোখ, অবিন্যস্ত নোংরা চুল। জো স্লেটার, গল্পটা প্রথম থেকে বলি। কলেজ শেষ করে তখন হ্যাপি হোম বলে একটা মেন্টাল ইনস্টিটিউশনে ইন্টার্ন হয়ে ঢুকেছি। এই জায়গাটায় সাধারণত কেউ আসতে চায় না, ইন্টার্ন হলে আরই নয়। কলেজে পড়াকালীন নানা রকম মানসিক রোগীদের সংস্পর্শে এসেছিল, কেউ চুপচাপ, কেউ সারাক্ষণ বকে চলেছে, আবার কেউ থেকে থেকে ভায়োলেন্ট হয়ে ওঠে। এখানে কিন্তু ব্যাপারটা মোটেই ততটা নিরীহ নয়। এখানে যেসব মানসিক রোগীদের রাখা হয় তাদের বেশিরভাগই কোনো না কোনো অপরাধের সাথে যুক্ত, তাদের মধ্যে বেশিরভাগ আবার খুনে। অপরাধ প্রমাণিত হওয়ার পর তারা পাগল প্রমাণিত হওয়ায় চিকিৎসার জন্য তাদের এখানে এনে রাখা হয়। প্রথম কিছুদিন বেশ ভয়ে ভয়ে হাঁটাচলা করতাম, কোনো পেশেন্টের খুব কাছে যেতাম না। এদের কেউ কেউ মিশুকে, নিজে থেকে এগিয়ে এসে আলাপ করবে, এই ব্যাপারটা আমার আরো ভয়ঙ্কর লাগে। হসপিটালের রক্ষীরা অবশ্য তাদের সারাক্ষণই সতর্ক নজরে রাখে, তাও কয়েকজনের চোখের দিকে তাকালে কেমন বুকের ভিতরটা দুরু দুরু করে। মৃত মাছের মতো ঘোলাটে স্থির চোখের মণি, যেন কত জন্মের অনাস্বাদিত প্রতিহিংসা লুকিয়ে আছে সেখানে। আমার কাজ মূলত ছিল পেশেন্টদের পার্সোনাল প্রোফাইল মেনটেন করা, অর্থাৎ তারা কোথা থেকে এসেছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, কোনো চাইল্ডহুড ট্রমা আছে কিনা, কি কি এক্সটার্নাল স্টিমুলেন্টের জন্য ভায়োলেন্ট হয়ে ওঠে, এইসব। কাজটা আমার খারাপ লাগে না। একটা মানুষ কি কি কারণে প্রতিহিংসা পরায়ণ ও খুনি হয়ে ওঠে তার একটা আইডিয়া পাওয়া যায়। কাজে যোগ দেওয়ার প্রায় দিন পনেরো পরের কথা, সকালে আমার টেবিলে বসে সবে সিস্টেম টার্ন অন করছি, এমন সময় বাইরে একটা হইচই পড়ে গেল। সেটা অবশ্য এখানে খুব একটা আশ্চর্যের ব্যাপার নয়, কারণ অকারণে এখানে চেঁচামেচি হয়েই থাকে। বাইরে বেরিয়ে কিন্তু দেখলাম ব্যাপারটা সেরকম কিছু না, স্থানীয় রক্ষীরা জিপে করে এক নতুন পেশেন্টকে এনেছে, তাকেই নামানোর চেষ্টা করা হচ্ছে। জনাচারেক কনস্টেবল আর হসপিটালের কর্মী মিলে লোকটাকে জিপ থেকে নামিয়ে হসপিটালের ইয়ার্ডে এনে দাঁড় করালো। বেশ লম্বা চওড়া চেহারা, রোদে পোড়া খয়েরি গায়ের রং, হালকা নীল চোখ দুটোতে সারাক্ষণ একটা ঘুম ঘুম ভাব। জামা কাপড় দেখে বোঝা যায় লোকটা পাহাড়ি কোনো অঞ্চলে থাকত। চোখে মুখে কেমন যেন একটা বোকা বোকা ভাব। লোকটাকে এখানে ধরে আনার পিছনে একটা ভয়ানক ইতিহাস ছিল, সেটাই আগে বলি। লোকটার নাম জো স্লেটার। শহরের এক প্রান্তে নদী শেষ হয়ে যেখান থেকে পাহাড় আরম্ভ হচ্ছে সেইখানেই একটা নির্জন এলাকায় সে থাকত। লোকটা অল্প বয়স থেকে একটু পাগলাটে গোছের হওয়ায় লোকজনের সাথে তেমন যোগাযোগ ছিল না। বছর ছয়েক আগে সে বিয়ে করেছিল এবং দুটো মেয়েও হয়েছে। যাই হোক, তিন মাস আগে একদিন হঠাৎ করে স্লেটারের ছোট মেয়ে দৌড়াতে দৌড়াতে শেরিফের অফিসে এসে জানায় যে তার বাড়িতে মারাত্মক কিছু একটা ঘটছে এবং রাগের মাথায় তার বাবা সম্ভবত তার মাকে খুন করেছে। ব্যাপারটা শুনেই শেরিফ দল বল নিয়ে স্লেটারের বাড়িতে উপস্থিত হয়। সেখানে স্লেটারের স্ত্রী ও বড় মেয়ের মৃতদেহ পাওয়া যায়। স্লেটার কিন্তু তারপর থেকেই বেপাত্তা, জঙ্গলেরই কোথাও গা ঢাকা দেয় সে, পুলিশ তার নাগাল পায় না। অথচ স্থানীয় গ্রামবাসীরা কিন্তু মাঝে মধ্যেই তার উন্মত্ত চিৎকার শুনতে পায়। জঙ্গলের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে অলৌকিক শব্দের মতো ঘুরে বেড়াতে থাকে জো স্লেটার। সে যে কেন স্ত্রী ও মেয়েকে খুন করেছে তার কোনো কারণ পাওয়া যায়নি। ছোট মেয়েটিকে জিজ্ঞেস করেও তেমন কিছু জানা যায়নি। তার বয়স এতই অল্প যে এমন মানসিক আঘাতের পরে কোনো কিছু গুছিয়ে বলা আর তার পক্ষে সম্ভব নয়। যাই হোক, কয়েক মাস লুকোচুরি খেলার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ে জো স্লেটার। স্লেটার যে কিভাবে ধরা পড়লো সে ব্যাপারে আমি বিশেষ কিছু জানি না। আমার এক কলিগের মুখে শুনেছিলাম ঠান্ডার এক রাতে স্থানীয় কয়েকজন কাঠুরে তাকে গাছের নিচে পড়ে থাকতে দেখে বাড়ি নিয়ে যায়। তারা তখনও জানত না যে স্লেটার খুনের আসামি। বাড়ি নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে স্লেটারের ক্যান ফেরে কিছুক্ষণ চুপচাপ পাথরের মতো বসে থাকে। রাতে বাড়ির লোকজন সবাই শুতে গেলে সে হঠাৎ করে ভায়োলেন্ট হয়ে ওঠে, ঘরময় ভাঙচুর করতে থাকে, ছুটে গিয়ে রান্নাঘর থেকে বের করে আনে ছুরি, সামনে যাকে পায় তার দিকে এলো পাথাড়ি চালাতে থাকে। যেন কিসের উপর প্রচণ্ড প্রতিহিংসা পরায়ণ হয়ে ক্ষেপে ওঠে সে। ঘর থেকে বেরিয়ে এসে দূরের দিকে ছুটে যায়, শূন্যে লাফ দিয়ে হাওয়ায় ছুরি চালাতে থাকে। সে সময় কয়েকজন তাকে কিসব পিড়বিড় করতেও শোনে। যাই হোক, লোকজন ভয়ে কেউ তার সামনে যায়নি। পরের দিন সকালে একটা হলদে পাতা ছড়া গাছের সামনে তাকে উদ্ধার করে পুলিশ। জবানবন্দিতে সে বলেছে এই সমস্ত ভয়ঙ্কর ঘটনার কিছুই তার মনে নেই। সে রোজকার মতো রাতে শুতে যায়, তার কয়েকদিন পরে রক্তাক্ত অবস্থায় ছুরি হাতে মৃতদেহের ভিড়ে তার জ্ঞান ফেরে। বিচারে সে পাগল প্রমাণিত হওয়ায় তাকে অ্যাসাইলাম পাঠানো হয়। অবশ্য প্রায় মাসখানেক জঙ্গলের ফল খেয়ে আর পোকামাকড়ের সংক্রমণে তার এমন ইনফেকশন হয় যে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার আর দরকার ছিল না। হসপিটালে তার প্রথমবার চেক আপ হওয়ার পরেই ডাক্তার ব্রাউন জানিয়ে দেন যে জে স্লেটারকে আর তিন দশকের বেশি বাঁচিয়ে রাখা অসম্ভব। হ্যাপি হোমে এরকম কেস অবশ্য নতুন কিছু নয়। এখানকার খুনিরা বেশিরভাগই কোনো না কোনো মানসিক রোগের শিকার। জো স্লেটারকে নিয়ে আমার আলাদা কোনো আগ্রহ ছিল না, কিন্তু ঠিক দিন তিনেক পরে সকালবেলা একটা অদ্ভুত ঘটনা ঘটল। সেই সকালটার কথা আমার এখনো পরিষ্কার মনে আছে। আমি ১৩ নম্বর রুমের পেশেন্টের রিকভারি নিয়ে ডাক্তার ব্রাউনকে ব্রিফ করছিলাম। হঠাৎ আমার কোমরের বাঁধা পেজার অ্যালার্মটা ভাইব্রেট করতে লাগলো। বাইরে বেরিয়ে বুঝলাম যে স্লেটারের রুমে কিছু একটা ঘটছে। ছুটে গেলাম সেদিকে। ঘরে আগে থেকেই লোকজন জড়ো হয়েছে। একটা বেডের উপর চারজন গার্ড মিলে চেপে ধরে রেখেছে স্লেটারকে। তার শরীরটা থেকে থেকে যেন আছড়ে পড়তে চাইছে। অমানসিক শক্তিতে হাত পা ছুটছে সে। মুখেও কিছু যেন বলছে, সবটা স্পষ্ট নয়। আমি একটু এগিয়ে গিয়ে সেটা শোনার চেষ্টা করলাম। ছাড়া ছাড়া বিক্ষিপ্ত কয়েকটা শব্দ কয়েকটা যেন শুনতেও পেলাম। চোখ ধাঁধানো আলো, অন্তহীন মহাশূন্যের ছায়ায় ঢাকা পাহাড়, উপত্যকা, কিন্তু এইসব ছাপিয়ে একটা অদ্ভুত ব্যাপার শুনতে পেলাম। স্লেটারের জ্ঞান নেই, অথচ কিছু একটা প্রাণীর কথা বলছে সে। আমি আরো ভালো করে শোনার চেষ্টা করলাম। হ্যাঁ হ্যাঁ, জীবিত কোনো কিছুর অস্তিত্ব নিয়েই বলছে সে। বিরাট আগুনের গোলার মতো শরীর, সুবিশাল অন্তহীন সেই শরীর থেকে মহাজাগতিক আলো বেরিয়ে আসে। সেটা যেন এসে দাঁড়িয়েছে স্লেটারের ঠিক সামনে। তার কি যেন একটা ক্ষতি করেছে সেই অগ্নিময় প্রাণীটা, তার বদলা নিতে চায় স্লেটার। অজ্ঞান অবস্থায় স্লেটারের প্রায় মনিহীন চোখ দুটো একবার আমার দিকে এসে পড়ল। আমি আঁতকে উঠলাম। সেই চোখের স্বচ্ছ আয়নায় যেন এক মুহূর্তের জন্য সেই বিরাট ভয়ানক প্রাণীটাকে দেখতে পেলাম আমি। সাথে সাথে স্লেটারের দেহটা স্থির হয়ে গেল। তার হার্ট রেট ক্রমশ স্বাভাবিক হয়ে আসতে লাগলো। কয়েক মিনিট পরে চোখ খুলল স্লেটার। তার চোখ থেকে সেই উন্মাদ প্রতিহিংসা মুছে গিয়ে আবার সেই বোকা বোকা ভাবটা ফিরে এসেছে। হাতটা সরাতে গিয়ে দেখল তার হাত দুটো খাদের সাথে বাঁধা রয়েছে। সে আমার দিকে ফিরে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল,
আপনারা বেঁধে রেখেছেন কেন?
আমি তার পাশে বসে পড়লাম। অন্য ডক্টররা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যেতে বললাম, তুমি কি স্বপ্ন দেখছিলে স্লেটার? স্লেটার খানিকক্ষণ কি যেন ভেবে বলল,
কি জানি মনে পড়ছে না, চোখ দুটো খুব ব্যথা করছে।
কেউ কি তোমার কোনো ক্ষতি করেছে? রাগ আছে কারোর উপর? আমি জিজ্ঞেস করলাম। স্লেটার একটা হাত দিয়ে আমার কনুই খামচে ধরে বলল,
আমাকে এখান থেকে তাড়াতাড়ি ছেড়ে দিন ডাক্তারবাবু, আমার এখানে একদম ভালো লাগে না।
পরের সপ্তাহে একই ঘটনা আরো বার তিনেক ঘটল। ঘুমোতে ঘুমোতে সে হঠাৎ যেন অন্য কোনো জগতে চলে যায়। শেষবার আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। বিছানায় ছটফট করতে করতে সে প্রায় একই কথা বলতে থাকে। এর মধ্যে খেয়াল করেছি অস্পষ্ট শব্দগুলোর মধ্যে সে অ্যালগল শব্দটা কয়েকবার উচ্চারণ করে। অ্যালগল, এর মানে কি তা আমি জানি না। এরকম কোনো লোকের বা জায়গার নাম হয় বলে শুনি, ব্যাপারটা আমায় ভাবিয়ে তুলেছে। জো স্লেটার কোনো শহুরে অ্যারিস্টোক্রেট নয়, নিতান্তই পাহাড়ি ভবঘুরে। রূপকথার গল্প বা উদ্ভট চিন্তাভাবনার বিলাসিতা তার থাকার কথা নয়। কোনো মতে রোজকার ভাত রুটি জোগাড় করতে পারলেই তার দিন চলে যায়। খুন খারাপি করাটাও এসব লোকের পক্ষে নিতান্তই স্বাভাবিক। কিন্তু পাগলামির ঘোরে সে যে অদ্ভুত কথাগুলো বলে তার কোনো ব্যাখ্যা আমি পাই না। অনেক সময় কোনো মেন্টাল ট্রমা ছোটবেলার কল্পনার সাথে মিশে এইসব রূপকথার জন্ম দেয়, কিন্তু এক্ষেত্রে সেটা সম্ভব নয়। ব্যাপারটা ডক্টর ব্রাউনিকে জানাতে তিনি বিশেষ পাত্তা দেন। স্লেটারের জীবিতকাল আর মাত্র দিন চারেক, তারপর তাকে নিয়ে আর মাথা ঘামানোর দরকারই হবে না। অনেক ভেবে আমার একটা ব্যাপার মনে হয়েছে, স্লেটারের অ্যাটাকগুলো সবই ঘুমের মধ্যে হয়। কোনো কিছুর সাথে যেন লড়াই করেছে, অর্থাৎ স্বপ্নে সে কিছু একটা দেখে। কিন্তু স্বপ্ন রূপকথা হলেও তারও তো একটা বাস্তব ভিত্তি আছে। আমরা আমাদের পারিপার্শ্বিক নিয়েই স্বপ্ন দেখি। নাকি স্বপ্ন একটা দেওয়ালের মতো, যার ওপারে কি আছে আমরা এখনো জানি না। হয়তো স্বপ্নের আমি আর বাস্তবের আমি দুটো জগতে বসবাসকারী দুটো আলাদা এন্টিটি। সেকেন্ড ডাইমেনশনে অর্থাৎ টু ডিতে যে বর্গক্ষেত্র আমরা আঁকি সেটা থ্রি ডিতে হয়ে যায় কিউব, গোল হয়ে যায় গোলক, ত্রিভুজ হয়ে যায় প্রিজম। টু ডি এবং থ্রি ডি দুটোই সমানভাবে সত্যি। ঠিক তেমনই অন্য একটা ডাইমেনশনে হয়তো অন্য একটা আমির অস্তিত্ব আছে। সেখানে কি স্বপ্ন আমাদের নিয়ে যায়? যদি তাই হয় তাহলে স্লেটারের স্বপ্নে যে প্রাণীটা বারবার আসে, যেটা তার মারাত্মক একটা ক্ষতি করেছে, সেটা কে? সবকিছু যেন ধোঁয়াশা। একটা ব্যাপার আমি বুঝতে পারছি, কোনো উত্তর পেতে গেলে সেটাই তিন চারেকের মধ্যেই চেষ্টা করতে হবে। স্লেটারের মৃত্যুর পর এ রহস্য অধরাই থেকে যাবে। এবার একটা অন্য কথায় আসা যাক। এখানে ইন্টার্ন হয়ে আসার আগে কলেজে পড়াকালীন আমি একটা যন্ত্র নিয়ে কাজ করেছিলাম। সেটা কতদূর সফল হয়েছিল তা বলতে পারবো না। একজনের উপর পরীক্ষা করে দেখেছিলাম, যদিও বিশেষ কোনো কাজ দেয়নি। হতাশ হয়ে সেটা পুরনো বইপত্রের আড়ালে ফেলে রেখেছিলাম। যন্ত্রটা কি করে সেটা বলার আগে একটা কথা বলে নেওয়া দরকার। আমাদের মহাজগৎ ভর ও শক্তি মূলত এই দুটি বস্তু নিয়ে গঠিত। যেহেতু ভরের শক্তিতে ও শক্তির ভরে রূপান্তর সম্ভব, তাই বলা যায় আমাদের মহাজগৎ শক্তি নিয়েই গঠিত। এছাড়াও অন্য একটি ধ্রুবক হল টাইম, সময়। মহাজগতের কতটা ভর আর কতটা শক্তি তা সময়ের উপর নির্ভর করে। আমি গবেষণা করে দেখেছি আমাদের শরীরের যে জটিল কার্যপ্রণালীর মাধ্যমে আমরা চিন্তা ভাবনা করি তাকেও শক্তিতে রূপান্তরিত করা যায়। এখন যেহেতু শক্তিকে পরিমাপ করা সম্ভব, তাই আমরা মানুষের চিন্তা ভাবনাকেও আউটপুট হিসেবে নিতে পারি। আমার যন্ত্রের মূল উদ্দেশ্য এটাই। অর্থাৎ যন্ত্রটা কোনো মানুষের মাথায় পড়িয়ে দিলে বিশেষ একটি মানসিক অবস্থায় মানে ট্রান্স স্টেটে তার চিন্তাভাবনা এই যন্ত্রের মাধ্যমে আউটপুট হিসেবে পড়ে দেখা সম্ভব। যদি যন্ত্রটা কাজ করে তাহলে স্লেটারকে দিয়ে জিনিসটা পরীক্ষা করে দেখা যেতে পারে। বিশেষ করে তার স্বপ্নগুলো যদি পরিষ্কার করে দেখতে পাই তাহলে স্বপ্নের জগৎ সম্পর্কে বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়া যাবে। স্লেটারের মাথায় ঘুমন্ত অবস্থায় যে ছবি ফুটে ওঠে তাকে এনার্জি স্টেটে ট্রান্সফর্ম করা গেলেও তা ডিজিটাল আউটপুট কিভাবে পাওয়া যাবে বুঝতে পারছিলাম না। আউটপুট যা আসছিল তার বেশিরভাগই নানা ধরনের বাইনারি নাম্বার বা অ্যালফাবেট। শেষে বুঝলাম আউটপুটটাকে ট্রান্সফর্ম করলে হবে না, যেভাবে আসছে সেভাবেই দেখতে হবে। যন্ত্রটার সাথে একটা রিফ্লেক্টর ফিট করলাম, অর্থাৎ যন্ত্রের একটা প্রান্ত স্লেটারের মাথায় লাগিয়ে আর একটা দিক ইলেকট্রিক ওয়্যারের মাধ্যমে আমার মাথায় লাগিয়ে রাখলে স্লেটারের ঘুমন্ত অবস্থায় তার স্বপ্নের প্রতিচ্ছবি আমি দেখতে পাব। হসপিটালের দিক থেকে ব্যাপারটাই সমস্যা হবে না। মৃত্যুপথ যাত্রী রুগীকে নিয়ে যা এক্সপেরিমেন্টই আমি করি না কেন, দেখার তো কেউ নেই। স্লেটারের ঘরে থাকে একজন নার্স আর আমারই মতো একজন ইন্টার্ন, তাদেরকে ম্যানেজ করাটা কোনো ব্যাপার না। পরের দিন সকালেই আমার টেলিপ্যাথি অপটিমাইজার যন্ত্র নিয়ে হাজির হলাম স্লেটারের কেবিনে। বুকের মাঝখানে বেশ কেমন একটা উত্তেজনা অনুভব করছি। যন্ত্রটা কাজ দেবে কিনা আমি জানি না, যদি দেয় তবে মানুষের স্বপ্নময় জগৎ সম্পর্কে নতুন একটা দিক খুলে যেতে পারে। চাই কি এ নিয়ে একটা থেসিস লিখে বড় সড়ো একটা পুরস্কারও পেয়ে যেতে পারি। আর একটা ব্যাপারও মনে হলো, কয়েকদিন হলো স্লেটারের স্বপ্নের মধ্যে যে কথাগুলো বলে সেগুলো নিয়ে একটা কৌতূহল হচ্ছে। সারাদিন এসব নিয়েই ভাবি। কাল ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো অ্যালগল নামটা আমি কোথায় যেন শুনেছি। খুব সম্ভবত কোনো জায়গার নাম, কিন্তু সমস্ত ম্যাপ খুঁজেও অ্যালগল নামে কোনো জায়গা আমি খুঁজে পেলাম না। অথচ নামটা মনে পড়লে কেমন যেন ভয় লাগছে আমার। বারবার মনে পড়ে যাচ্ছে সেই অগ্নিময় মহাজাগতিক প্রাণীটার কথা, যার সাথে নিরন্তর যুদ্ধ করে যাচ্ছে স্লেটার স্বপ্নের দরজার ওপারে। স্লেটারের ঘুমন্ত শরীরটা বিছানার একপাশে গুটিসুটি মেরেছিল। তার কপালে আমি যন্ত্রের একটা দিক লাগিয়ে দিলাম, তারপর নিজের কপালে আর মাথার পিছনে আর একটা দিক কানেক্ট করে পাশের চেয়ারটায় বসে শরীর এলিয়ে দিলাম। একটু আগেই একটা সিডেটিভ নিয়েছি, এবার আমার ঘুম আসবে। তবে সেটা শুধুই শরীরে, আমার মন সচেতন থাকবে। স্লেটারের অবচেতন মনের দৃশ্যগুলো ফুটে উঠবে আমার স্বপ্নে। চোখ দুটো ধীরে ধীরে ভারী হয়ে আসতে লাগলো। ডান পাশে মুখ ফিরিয়ে একবার দেখার চেষ্টা করলাম স্লেটারকে। সে আগের মতোই ঘুমাচ্ছে, গোটা মুখ জুড়ে কাটা ছেঁড়া দাগ, ঠিক যুদ্ধ ফেরত সৈনিকের মতো। কোটরের ঢোকা ছায়াময় চোখের পাতার আড়ালে কি লুকিয়ে আছে আমি এখনো জানি না, হয়তো জানতে পারবো, হয়তো জানতে পারবো মানুষের স্বপ্নের রহস্য। আমার চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। কিছুক্ষণের জন্য যেন আমি অন্ধকার হাতড়ে বেড়ালাম, মনে হলো শূন্যের উপর দিয়ে হাঁটছি, আমার পায়ের তলায় কোনো পথ নেই, তাও বেশ হাঁটতে পারছি। কোথা থেকে একটা অদ্ভুত সুর ভেসে আসছে, না না একদিক থেকে না, যেন আমার চারপাশে ছড়িয়ে আছে শব্দের উৎসটা। অন্ধকারে আমি আরো খানিকটা এগিয়ে যেতে মনে হলো আমার সামনে কিছু আলোর বিন্দু ফুটে উঠছে, একটা দুটো তিনটে, খুব দ্রুত যেন দ্বিগুণ হারে বাড়ছে বিন্দুগুলো, যেন একটা অন্ধকার ঘরে ধীরে ধীরে সহস্র জনাকে জন্ম নিচ্ছে। আমি থামলাম না, এগিয়ে গেলাম। এখন আমার চারপাশে অন্তত কয়েক লক্ষ আলোক বিন্দু লক্ষ্য করলাম। তাদের মধ্যে কয়েকটা যেন আকারে একটু একটু করে বড় হচ্ছে। কয়েক মুহূর্তের জন্য আমার মনে হলো এ দৃশ্য আমি আগেও দেখেছি, তবে এখান থেকে নয়, অন্য কোথাও থেকে। মহাজগতের সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত এই আলোক বিন্দুগুলো যেন এভাবেই চলছে। এই সুরটাও, এর শুরু নেই, শেষ নেই, মহাকালের অন্তহীন স্রোতে সময়ের মতোই একদিকে বয়ে চলেছে। হঠাৎ আমার মনে হলো আমার ঠিক সামনেই দুটো আলোক বিন্দু কিসের যেন রূপ নিচ্ছে, অনেকটা মানুষের মতোই, অথবা দৈত্যের মতো। ধীরে ধীরে আরো আরো বড় হয়ে চলেছে শরীর দুটো, যেন মাঝ আকাশে আমার সামনে দুটো অগ্নিময় কালপুরুষ। তাদের শরীর থেকে নিঃসৃত আলো আমার চোখ ধাঁধিয়ে দিল। আমি তবু দেখার চেষ্টা করলাম, হঠাৎ কেন জানি না মনে হলো চোখের সামনে জো স্লেটারকে দেখছি, সেই হসপিটালের বেডে পড়ে কাতরানো মৃতপ্রায় মানুষটা নয়। আলোর ঝলসানি বেরিয়ে আসছে তার সমস্ত শরীর থেকে, উদ্যত হিমস্র ষাঁড়ের মতো বারবার ঝাঁপিয়ে পড়ছে, প্রবল আক্রোশে যেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন করতে চাইছে সমস্ত আলোকে। তার ঠিক সামনেই যমদূতের মতো দাঁড়িয়ে আছে সেই অগ্নিময় মহাজাগতিক প্রাণী। এ কি দেখছি আমি, এ কি স্বপ্ন? যদি তাই হয় তাহলে স্বপ্নের মানে কি? আমি আর তাকাতে পারলাম না, চোখ সরিয়ে নিলাম। তা সত্ত্বেও অনুভব করতে পারলাম আমার চোখের সামনে যেন আলোর একটা বিস্ফোরণ হলো। বুঝলাম যুদ্ধে এক পক্ষ পরাজিত। চোখ থেকে হাত সরাতে দেখলাম চারপাশের আলোর বিন্দুগুলো আবার নিভে আসছে, চতুর্দিক আগের মতোই নিস্তব্ধ। হয়তো এবার ঘুম থেকে জেগে উঠব আমি, অন্ধকারটা ফিকে হয়ে আসছে। তার মাঝে শুনতে পেলাম এক অমানসিক কণ্ঠস্বর, মারা গেছে। চোখের সামনে ডক্টর ব্রাউনের মুখটা দেখতে পেলাম, তাতে যেন হালকা বিষাদের চিহ্ন। ডান দিকে তাকিয়ে আগের মতো স্লেটারের দেহটা দেখতে পেলাম, মুখটা আর ওঠানামা করছে না, ক্ষত বিক্ষত মুখটা জুড়ে যেন অন্ধকার নামছে। এ পর্যন্ত বিশ্বাস করতে বোধহয় আপনাদের কোনো অসুবিধা হয়নি। ঘুমের মধ্যে এর থেকে অতিবাস্তব ভয়ঙ্কর স্বপ্ন বোধহয় আপনারাও দেখেছেন। স্লেটারও হয়তো তেমন কিছুই দেখত। আমি শুধু আপনাদের একটা নিউজ পেপারের কাটিং দেখাতে চাই, যেটা স্লেটারের মৃত্যুর দুদিন পরে অ্যাস্ট্রোনমি টুডে কাগজটায় বেরিয়েছিল। ও, দেখতে পাবেন না, অগত্যা পড়েই শোনাই। 22 ফেব্রুয়ারি 1901। আকাশের উত্তর পশ্চিম কোণে এক মাস হল এক আশ্চর্য নতুন তারা দেখা যাচ্ছিল। এ জায়গায় আগে কোনো তারা দেখা যায়নি। তারাটির উজ্জ্বলতা 15 দিন আগে সর্বাধিক ছিল, তারপর ধীরে ধীরে এর ঔজ্জ্বল্য কমতে থাকে। কাল রাত থেকে তারাটিকে আর দেখা যাচ্ছে না। শোনা যাচ্ছে বেটা পার্সেই টি ইক্লিপসের জন্য, বাকিটা না শুনলেও চলবে। ওহ, অ্যালগল কিসের নাম সেটা বলা হয়নি, না কোনো জায়গার নাম না। আজ রাতে যদি আকাশ মেঘমুক্ত থাকে, বাইরে বেরিয়ে আকাশের উত্তর পশ্চিম কোণে দেখবেন উজ্জ্বল তারা কাপেলা। তার খানিকটা দূরে খানিকটা লাল জলজলে একটা নক্ষত্র, এর ইংরেজি নাম দ্য ডেমন স্টার, গ্রিক নাম অ্যালগল।